আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাআদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ প্রিয় ভাইরা, আপনারা দেখছেন মাদানী চ্যানেলের অনুষ্ঠান সোনালী যুগ। আরও একবার উপস্থিত হয়েছি সোনালী যুগের সোনালী অধ্যায় নিয়ে আলোচনা করার জন্য। দূরে কিংবা কাছে, দেশে প্রবাসে যারাই আজকের এই অনুষ্ঠানকে দেখছেন, সবাইকে সোনালী যুগ অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে প্রিয় নবী রাসূলে আরবি, আকায়ে নামদার, মদিনার তাজেদার, রসুলদের সরদার, নূরে মুজাস্সাম, সাহেব বনি আদম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত রয়েছে। আকায়ে নামদার, মদিনার তাজেদার হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে ওই দুরূদ শরীফ পড়েনওয়ালা ব্যক্তির সাথে আমি নবী মুসাফা করব। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সাথে মুসাফা করার সৌভাগ্য তখনই অর্জন করা সম্ভব হবে যদি দুনিয়ায় থেকে বেশি আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করি। আমরা নিয়ত করে নেই জীবনকে দুরুদের মাধ্যমে সাজাবো ইনশাআল্লাহ, বেশি থেকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবো ইনশাআল্লাহ। আসুন একবার মহব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করে নেই। সদ্দু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, সোনালী যুগ, যে সমস্ত আল্লাহর অলিদের কারণে, আল্লাহর প্রিয় প্রিয় বান্দাদের কারণে যুগ সোনালী হয়েছে, আমরা এই অনুষ্ঠানে তাদের গল্পগুলোকে শ্রবণ করি। আমাদের চোখের সামনে ভেসে আসে সেই আল্লাহ পাকের ওলিদের জীবনী, আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদের জীবনী, তাদের জীবনের ত্যাগ তিতিক্ষা, তাদের জীবনের কুরবানি, তাদের সুন্দর জীবন, তাদের আল্লাহ তালার ভয়ে কম্পিত সব গল্পগুলো আমরা আমাদের চোখের সামনে দেখতে পাই। তো প্রিয়া, আজকের অনুষ্ঠানে সোনালী যুগের এমন একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব, যে ঘটনাটি একজন শাসককে নিয়ে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, খালিদ ইবনে মাদান রদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর রদিয়াল্লাহু আনহু হিমসে সাইদ রদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর হিসাবে পাঠালেন। একবার উমর রদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের মধ্যে আগমন করলেন, অর্থাৎ সাইদ রদিয়াল্লাহু তাআলা আনহুকে যেখানে গভর্নর বানিয়ে পাঠালেন, ওই হিমসের মধ্যে উমর রদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। এই গভর্নরের সময়কালে হিমসবাসী কেমন আছেন তিনি জানতে লাগলেন, হিমসবাসীদের কাছে প্রশ্ন করতে লাগলেন। দেখেন খলিফাতুল মুসলিমিন ওমর রদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন, ওই যুগে তিনার শাসন কেমন ছিলেন, তিনি জনগণের সাথে মিশতেন, মানুষের সাথে মিশতেন তিনি এবং মানুষের খোঁজ খবর নিতেন, কেমন আছে মানুষ, তাদের দিনকাল কেমন যাচ্ছে, তিনি গভর্নর পাঠিয়েছেন, ওই গভর্নর কেমন কাজ করছে, মানুষের পক্ষ হয়ে কেমন কাজ করতেছেন, এগুলো তদারকি করতে লাগলেন। তিনি মানুষকে প্রশ্ন করতে লাগলেন, আচ্ছা এই গভর্নরের ব্যাপারে কি তোমাদের কোনো অভিযোগ আছে? তখন হিমসবাসী বলতে লাগলো যে এই গভর্নরের ব্যাপারে আমাদের কিছু অভিযোগ আছে। খলিফাতুল মুসলিমিন ওমর রদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতে লাগলেন যে তোমাদের কি অভিযোগ, তোমরা উপস্থাপন করো। তখন হিমসবাসী তাদের গভর্নর সাইদ রদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলতে লাগলেন, তিনি দুপুরের আগে, অর্থাৎ দুপুর হওয়ার আগে তিনাকে কখনো দেখা যায়নি, তিনি বের হন না দুপুরের আগে। ওমর রদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলো যে একজন গভর্নর দুপুর পর্যন্ত, মানে দুপুর পর্যন্ত তিনি বের হন না, দুপুরের পরে বের হন, একটু চিন্তিত হলো এবং বলল, এটা তো একটা ভয়াবহ অভিযোগ, একটা বড় অভিযোগ। ওমর রদিয়াল্লাহু তাআলা আনহু ওই হিমসবাসীদের উদ্দেশ্যে বলতে লাগলো যে তোমাদের কি আর কোনো অভিযোগ আছে? তখন হিমসবাসী বলতে লাগলো যে আরও একটি অভিযোগ হচ্ছে, আমাদের গভর্নরকে আমরা রাতে কখনো পাই না, রাতে আমরা তাকে আহ্বান করলে তিনি সাড়া দেন না। ওমর রদিয়াল্লাহু তাআলা আনহু আবার চিন্তা করতে লাগলো যে এটাও একটা বড় অভিযোগ, এটা বড় ধরনের একটা অভিযোগ। তখন ওমর রদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞেস করতে লাগলো, আচ্ছা তোমাদের কি আর কোনো অভিযোগ আছে? তখন হিমসবাসী বলতে লাগলো যে আমাদের গভর্নরকে মাসে একদিন এমন হয় যে ওই দিন আমরা আমাদের গভর্নরকে আমাদের কাছে পাই না, তিনি আমাদের কাছে বের হয়ে আসেন না। ওমর রদিয়াল্লাহু তাআলা আনহু আবার চিন্তা করতে লাগলো যে একজন গভর্নর মাসে একদিন এমন হয় যে তিনি মানুষের কাছে বের হয়ে আসেন না, চিন্তা করতে লাগলো এবং তাদেরকে আবার প্রশ্ন করতে লাগলো, আচ্ছা তিনটা অভিযোগ তো শুনে নিয়েছি, তোমাদেরকে আর কোনো অভিযোগ আছে? তখন ওই হিমসবাসী আবারও ওমর রদিয়াল্লাহু তাআলাকে বলতে লাগলেন, যে আমাদের গভর্নর সম্পর্কে আমাদের লাস্ট অভিযোগ, চতুর্থ অভিযোগ হচ্ছে তিনি অনেক সময় এমন হয় যে তিনি বেহুশ হয়ে যান। এই চারটাই আমাদের অভিযোগ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং তার জন্য একটা কাঠ গড়ায় সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করালেন, বিচারের সম্মুখীন করলেন। তখন হিমসবাসীকেও সাথে রাখলেন, যারা অভিযোগকারী ছিলেন তাদেরকেও সাথে রাখলেন। তখন সেই সময় খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঠ গড়ায় দাঁড় করিয়ে অভিযোগকারীদেরকে বলতে লাগলেন যে তোমরা তোমাদের অভিযোগগুলোকে পেশ করো। তখন হিমসের বাসিন্দারা বলতে লাগলো, প্রথম অভিযোগ হচ্ছে আমাদের গভর্নর প্রতিদিন দুপুরের পরে আমাদের সাথে সাক্ষাৎ করেন, দুপুরের আগে আমরা তাকে পাই না। এই অভিযোগের প্রেক্ষিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে তোমাকে নিয়ে একটা অভিযোগ উঠেছে যে তুমি দুপুরের আগে বের হও না, এর কারণ কী? তখন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি এটা বলতে লজ্জাবোধ করছি এবং আমি এটা বলতে চাচ্ছি না যে আমার ঘরের মধ্যে কোনো খাদেম নেই। আমি নিজেই সকাল থেকে আমার খামিরাগুলোকে আমি রেডি করি এবং তা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে আমি রুটি তৈরি করে তারপর ওযু করে আমি মানুষের উদ্দেশ্যে বের হই। তখন এটা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ঠিক আছে, আপনাদের দ্বিতীয় অভিযোগ কী? তখন ওই হিমসবাসীরা তাদের দ্বিতীয় অভিযোগটি পেশ করলেন তাদের গভর্নরের বিপরীতে গিয়ে। তারা বললেন যে আমরা রাতে যখন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাশ করি, খুঁজি, আমাদের গভর্নরকে খুঁজি, তখন আমরা তার কোনো সাড়া পাই না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, তলব করলেন যে এটার ব্যাখ্যা কী, যে মানুষ যখন রাতে তোমাকে তলব করে একজন গভর্নর হিসেবে কেন তোমাকে পায় না? তখন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আমার দিনটাকে নির্দিষ্ট করেছি মানুষের সেবা করার জন্য, আমার উপর যে দায়িত্ব অর্পিত ওই দায়িত্ব পালনের জন্য আমি আমার দিনটাকে নির্দিষ্ট করেছি এবং রাতকে নির্দিষ্ট করেছি আমার রব তালার ইবাদতের জন্য, আমার রব তালার সন্তুষ্টির জন্য আমি আমার রাতকে নির্বাচন করেছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন এবং বলতে লাগলেন যে তোমাদের কি আর কোনো অভিযোগ আছে? হিমসবাসী বলতে লাগলেন, মাসে এমন একদিন আমাদের কাছে আসে যে আমরা আমাদের গভর্নরকে পাই না। তো এই ক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও জিজ্ঞেস করলেন, হে সাঈদ, এই ব্যাপারে তোমার মত কি, এই ব্যাপারে তোমার ব্যাখ্যা কি? সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি প্রতি মাসে একদিন মানুষের কাছে বের হই না, এটা বলতেও এটা বিশ্লেষণ করতে আমি লজ্জাবোধ করছি, আমি বলতে চাচ্ছি না যে আমার বাসায় কোনো খাদিম নেই এবং আমার অতিরিক্ত কোনো পোশাক নেই। আমি প্রতি মাসে একদিন আমি আমার পোশাকগুলোকে আমি নিজেই ধুয়ে দিই এবং আমার এই পোশাকগুলো শুকালে তারপর তা পরিধান করে দিনের শেষ ভাগে আমি বের হয়ে আসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসবাসীদেরকে উদ্দেশ্য করে বললেন যে তোমাদের কি আর কোনো অভিযোগ আছে? হিমসবাসীরা বললেন, অভিযোগকারীরা বললেন যে আমাদের লাস্ট অভিযোগ হচ্ছে, আমাদের শেষ অভিযোগ, যে আমরা অনেক সময় এমন দেখি যে তিনি বেহুশ হয়ে যান। এটার ব্যাখ্যা যখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তখন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাখ্যায় বললেন, আমি মক্কায় খুবাইব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করতে দেখেছি। মক্কার কুরাইশরা তার সাথে কেমন বর্বর আচরণ করেছে আমি তা আমার চোখে দেখেছি। তার গুস্তগুলোকে আলাদা আলাদা করে দিয়েছে এবং ফাঁসির মঞ্চে যখন তাকে দাঁড় করানো হলো, ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে তারা বলেছিল, তুমি কি এটা পছন্দ করবে যে তোমার পরিবর্তে মুহাম্মদকে এনে শাস্তি দেওয়া হবে? তিনি বলেছিলেন, আল্লাহর কসম করে বলি, আমি এটা পছন্দ করব না যে আমি আমার পরিবার পরিজনের কাছে নিরাপদে ফিরে যাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের গায়ে সামান্য কাটা বিদ্ধ হোক। ইসলামী ভাইয়েরা, দেখুন নবী প্রেম কেমন ছিল। তিনাকে প্রশ্ন করা হলো, তুমি কি এটা চাও যে নিরাপদে তুমি ফিরে যাবে তোমার পরিজনের কাছে, তার বিনিময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে এই মঞ্চে দাঁড় করানো হোক? তিনি বললেন, খোদার কসম, আমি এটা চাই না, আমি এটা চাই না যে আমি আমার পরিবারের নিকট সুন্দরভাবে ফিরে যাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের গায়ে এর বিনিময়ে একটা কাটা বিদ্ধ হোক। কৃষ্ণায় ভাইরা, তখন মক্কায় কুরাইশরা খুবাইব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করেছিল আর খুবাইব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ নিঃশ্বাস যখন তার বের হবে তখন চিৎকার করে বলেছিল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তার মৃত্যুটি হিমসের গভর্নর সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে খুবাইব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুটি আমি আমার নিজ চোখে দেখেছি, এই মর্মান্তিক মৃত্যু আমি দেখেছি আমার চোখে। তখন আমি অমুসলিম ছিলাম, তখনও আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনিনি। আমার মনে হয় মহান রব তাআলা কখনোই হয়তো আমার এই অপরাধ ক্ষমা করবেন না। আর যখনই এই ঘটনাটি আমার চোখের সামনে ভেসে ওঠে, তখনই আমি বেহুশ হয়ে যাই। তখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার বারগাহে শুকরিয়া আদায় করলেন এবং বললেন যে সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ তাআলার যিনি আমার ভাবনা ও নির্বাচনকে ব্যর্থ করেননি। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। ইসলামী ভাইরা, এরপর তিনি তার কাছ থেকে 1000 দিনার পাঠালেন এবং বললেন তুমি এগুলোকে দিয়ে তোমার প্রয়োজন মিটিয়ে নাও। কাকে পাঠালেন? হিমসের গভর্নর সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন 1000 দিনার তিনার প্রয়োজন মেটানোর জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে যখন 1000 দিনার সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, তখন তিনার স্ত্রী আল্লাহ তাআলার প্রশংসায় বিভোর হয়ে গেলেন এবং বললেন আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে ধনী বানিয়ে দিয়েছেন। তখনই সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে সম্বোধন করে বললেন যে নিশ্চয়ই এটা কি উত্তম হবে না যে এই সম্পদগুলো আমরা গরিব দুস্থদের মধ্যে বিতরণ করে দিব। তখন সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানিত স্ত্রী আল্লাহ তাআলার প্রশংসা করে হাসি খুশি থেকেই সন্তুষ্ট অর্জন করলেন, হাসি খুশি থেকেই এই সম্পদগুলোকে গরিব দুস্থদের মধ্যে বণ্টন করে দিতে সম্মতি জ্ঞাপন করলেন। তখন সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পরিবারের সবচেয়ে আস্থাভাজন যিনি আছেন তাকে ডাকলেন এবং সম্পদগুলোকে ভাগ করে দিয়ে বললেন যে নিয়ে যাও এই সম্পদগুলো অমুক গোত্রের যত বিধবা আছে তাদের মধ্যে বণ্টন করে দিবে, আর এই সম্পদগুলো এখানে আছে এগুলো নিয়ে যাও, এগুলো অমুক গোত্রের যত শহীদের বা আছে তাদের মধ্যে বণ্টন করে দিবে, এগুলো নিয়ে যাও, এগুলো ওই গোত্রের অমুক গোত্রের যারা অভাবী আছে দুস্থ আছে তাদের মধ্যে বণ্টন করে দিবেন। পরিশেষে কিছু পরিমাণ দিরাম তাদের কাছে ছিল, পরিশিষ্ট ছিল, পরিশেষে কিছু দিরাম ছিল। তখন সাইদ রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বলল যে এটা দিয়ে কি আমরা কোনো খাদেম রাখতে পারি যে আমাদের পরিবারে সহযোগিতা করবে? তখন সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এটা দিয়ে খাদিম নয় বরং আমাদের চেয়েও বেশি কষ্টে দিন অতিবাহিত করছে এমন কোনো মানুষ বা এমন কোনো কারো সন্ধান যদি আমরা পাই তখন আমরা এগুলোকে কী করব, দান করে দিব। তার সম্মানিত স্ত্রী খুশি হয়ে গেলেন। ইসলামী ভাইরা, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার রহমত তাদের উপর বর্ষণ হোক, তাদের দয়ায় আমাদের ক্ষমা হয়ে যাক। আমরা শ্রবণ করেছি একজন গভর্নরের জীবনী, আমরা শ্রবণ করেছি একজন গভর্নর তার জীবনকে কীভাবে অতিবাহিত করতে লাগলেন। তিনি যখন গভর্নর হয়েছেন আল্লাহকে ভুলে যাবেন, আল্লাহর নারাজিমূলক কাজ করবেন, না না, ওই গভর্নর তার দিনটাকে নির্ধারণ করেছে, তার দিনকে নির্ধারণ করেছে মানুষের সেবা করার জন্য, তার উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য, এবং রাতকে আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজে যাপন করতে ব্যস্ত হয়েছিলেন। রাতকে নির্ধারণ করেছিলেন এবং রাতকে নির্ধারণ করেছিলেন আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজের জন্য, আল্লাহ তাআলার বারগাহে সিজদা দেওয়ার জন্য, আল্লাহ তাআলার বারগাহে শুকরিয়া আদায়ের জন্য, আল্লাহ তাআলার বারগাহে ইবাদত, রিয়াজত, আল্লাহ তাআলার জিকিরের জন্য। তো প্রিয় ইসলামী ভাইরা, একজন গভর্নর তার চিন্তার মধ্যে একটা অংশকে মানুষের সেবার জন্য আর একটা অংশকে আল্লাহ তাআলার রাহে ইবাদতের জন্য ভাগ করে নিলেন। এবং একজন গভর্নর তার কোনো খাদেম নেই, সে নিজেই তার খাবার প্রস্তুত করতে লাগলেন, তার নিজের খাবার সে নিজেই প্রস্তুত করে তারপরে মানুষের সেবায় বের হতেন। একজন গভর্নর তার নিজের পোশাক সে নিজেই পরিষ্কার করতেন এবং এক পোশাক এই পোশাকটা শুকালে আবার মানুষের সেবায় বের হতেন। তো ইসলামী ভাইরা, এর মাধ্যমে আমরা কী বিষয় আমাদের মধ্যে নিতে পারি? আমরা দেখুন না, দায়িত্ব যত বড়ই হোক না কেন, আপনি যতই সম্মানিত হন না কেন, দিন শেষে রবের বারগাহে আপনাকে ঝুঁকতেই হবে। এটা আমরা শিক্ষা পাই যে আমার উপর যতই অর্পিত দায়িত্ব থাকুক না কেন, দায়িত্বকে একপাশে রেখে আমি আমার রবের ইবাদত অবশ্যই করতে হবে। আমরা এই ঘটনা থেকে শিক্ষা পাই যে অবশ্যই আল্লাহ তাআলার বারগাহে শুকরিয়া আদায় করতে হবে। হ্যাঁ, যখন আমি হুট করে অনেকগুলো সম্পদ পেলাম কি করব, আমাদেরকে শিখিয়ে গেছেন সোনালি যুগের সেই সোনালি মুখ সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিখিয়ে গিয়েছেন যে যখন সম্পদ পাব ওই সম্পদগুলো কি করব, নিজেই ভোগ করে নিব। অবশ্যই যদিও সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সম্পদগুলোকে 1000 দিরাম দিয়েছেন তিনার জন্য, তারপর তিনি নিজে এগুলোকে ভোগ করেন নাই। আশেপাশের মানুষদের খবর নিয়ে যারা কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন তাদের মধ্যে বন্টন করে দিলেন। এগুলো আমরা আমাদের মধ্যে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই সুন্দর সুন্দর বিষয়গুলো যখন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব আমাদের জীবনও সুন্দর হবে। কৃষ্ণায় ভাইরা, আমরা এই এটাও আমরা আমাদের মধ্যে প্রতিস্থাপন করতে পারি যে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর ছিলেন, তারপরও নিজের কাজগুলো নিজে করতেন, দায়িত্বের প্রতি তিনার কোনো অবহেলা ছিল না। আজকে আমাদের উপর জিম্মাদারি রয়েছে, আজকে আমাদের উপরও দায়িত্ব রয়েছে। আসুন আমরা নিয়ত করি, আমরা ঠিক যেভাবে আমাদের দায়িত্বগুলোকে পালন করব, আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব অর্পিত জিম্মাদারিকে আমরা যেভাবে আদায় করব, পালন করব, ঠিক তারই সাথে সাথে রব তালার বারগাহে সিজদারত হব, রব তালার বারগাহে সিজদায় ঝুঁকে যাব, রব তালাকে স্মরণ করব। ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দেখলাম খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে ওই গভর্নরের প্রতি মানে খুশি হয়ে গিয়েছেন, সন্তুষ্ট ছিলেন, তো মুসলমানদের খলিফাকে সন্তুষ্ট করতে পেরেছেন, আপনার আস্থা ধরে রেখেছেন এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। শুধু নিজের জন্য না, মানুষের জন্য ভেবেছেন, মানুষের কল্যাণে কাজ করেছেন। পরিশেষে তিনাকে যে উপহার দেওয়া হয়েছে ওইগুলোও কী করেছেন, মানুষের মধ্যে বন্টন করে দিয়েছেন, গরিব দুস্থ মানুষের মধ্যে বন্টন করে দিয়েছেন। এবং খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন এবং আল্লাহ তাআলা সন্তুষ্টি আদায় করলেন। হে আল্লাহ, আমার ভাবনা এবং নির্বাচনকে তুমি ব্যর্থ করোনি। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন এবং খলিফাতুল মুসলিমিন ওই গভর্নরের প্রতি খুশি হয়ে গেলেন। তো আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ, আমাদের উপর দায়িত্ব যা রয়েছে আমরা দায়িত্ব আদায় করবো ইনশাআল্লাহ নিষ্ঠার সাথে, আল্লাহ তাআলাকে ভয় করে। এবং আমাদের অর্পিত দায়িত্ব, যেই দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে, চিন্তা করে দেখি না আসলে কি আমরা আমাদের অর্পিত দায়িত্বগুলো আদায় করছি। আচ্ছা, আমাকে কোনো জিম্মাদারি দেওয়া হয়েছে, আমাকে কোনো এক্সট্রা দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা তো আছে, পাশাপাশি তো আমার অনেক দায়িত্ব এভাবেই থেকে যায়। আমার সন্তানের প্রতি আমার দায়িত্ব রয়েছে, আমার পিতামাতার প্রতি আমার দায়িত্ব রয়েছে, সমাজের প্রতি আমার দায়িত্ব রয়েছে, সমাজের মানুষের প্রতি আমার দায়িত্ব রয়েছে, আছে না, সমাজের মানুষের প্রতিও আমার দায়িত্ব রয়েছে। তো আমরা আমাদের আশেপাশের বা আমার ব্যক্তি জীবনের যে দায়িত্বগুলো আমার উপর রয়েছে আমরাও তা আদায় করবো ইনশাআল্লাহ। এবং সাথে সাথে আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরের মধ্যে থাকবে, আল্লাহ তাআলার ভয়কে ধারণ করে যখন দায়িত্বগুলোকে আদায় করব, সুন্দর হবে আমাদের জীবন, সুন্দর হবে সমাজ, সুন্দর হবে রাষ্ট্র। ইসলামী ভাইরা, আমরাও নিয়ত করছি ইনশাআল্লাহ এই বিষয়গুলো আমরা বাস্তবায়ন করব এবং সোনালী যুগকে অনুসরণ করে করে, সোনালী যুগের সোনালী মানুষের অধ্যায়গুলোকে অনুসরণ করে করে আমরা আমাদের জীবনকে, আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে সুন্দর করতে পারবো। আল্লাহ তাআলা যা শ্রবণ করেছি তার উপর ভরপুর আমল করার তৌফিক দান করুন। এবং আল্লাহ করিম যে সোনালী অধ্যায়গুলো আমরা দেখেছি শুনেছি ওই সোনালী অধ্যায়গুলো আমাদের জীবনেও বাস্তবায়ন করার তৌফিক দান করুন। কৃষ্ণায় ভাইরা, আজকে সোনালী যুগ অনুষ্ঠানটি এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখা পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং মাদানী চ্যানেল দেখতেই থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।